আজকে আমাদের প্রথমে আমরা বলে দিই শ্রোতাদের যে আমাদের সঙ্গে কারা আছেন।
হ্যাঁ, আমাদের সঙ্গে আছেন ঢাকা থেকে রোজিনা ইসলাম, প্রথম আলোর সিনিয়র সাংবাদিক, স্পেশাল করেসপন্ডেন্ট। ইতিমধ্যে লাইনে যারা এসছেন তাদেরকে বলি, সাইদ রহিম আছেন, প্রেসিডেন্ট নিউ ইয়র্ক বাংলাদেশ ট্রাফিক অ্যাসোসিয়েশন।
নিউ ইয়র্ক ট্রাফিকে তো অনেক পুলিশ, মানে যারা বাঙালি বাংলাদেশি,
অনেকেই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাইদ রহিম আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আজকে।
খুবই ভালো কথা, আপনাকে স্বাগত জানাচ্ছি।
গুড আফটারনুন, আমাকে ইনভাইট করার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।
শুভ অপরাহ্ন।
আচ্ছা, নিউ ইয়র্ক NYPD তে আরো একজন কাজ করেন ট্রাফিক এনফোর্সমেন্টে বাংলাদেশ, তিনিও বাংলাদেশি আমেরিকান, গোলাম কিবরিয়া অনু আমাদের সঙ্গে, তিনিও আছেন। রোজিনা ইসলাম বোধহয় যোগ দিয়েছেন ইতিমধ্যে। রোজিনা ইসলাম, আচ্ছা আমি ছোট্ট করে আপা একটু ইন্ট্রোডাকশন দিতে চাই, দুই মিনিট, এক মিনিটের ভিতরে। সেটি হলো যে বাস দুর্ঘটনার কারণে দুইজন শিক্ষার্থী মারা যাওয়ার ফলে বাংলাদেশের স্কুল কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিল, গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে আন্দোলন ছিল, সারা দুনিয়ায় বিশেষ করে সামাজিক মাধ্যমের কারণে মানুষ জেনেছে বাংলাদেশের সড়ক দুর্ঘটনা পরিস্থিতি, যার কারণে সড়ক দুর্ঘটনা, সড়ক আইন, পরিবহন আইন এবং ট্রাফিক আইন, এই তিনটা বিষয় আলোচনায় এসেছে সম্প্রতি বাংলাদেশের, এবং সেই কারণে আজকে আমরা এই বিষয়টি নির্ধারণ করেছি। আর আমরা নিয়েছিও এইখান নিউ ইয়র্কের ট্রাফিক ডিপার্টমেন্টের দুজন নিয়েছি, এই কারণে যে বাংলাদেশের ট্রাফিক আইন বা সড়ক আইনের যেসব মানে দুর্বলতা দিকগুলো আছে সেগুলো নিয়ে তারা হয়তো কিছু পরামর্শ আমাদেরকে দিতে পারবেন।
হ্যাঁ, অবশ্যই দিতে পারবেন, কারণ হয় কি যেটা আমরা এখানে দেখি যুক্তরাষ্ট্রের সাথে অন্য কোনো দেশের তুলনা আমরা করতে চাই না, বাংলাদেশ তো নয়, কিন্তু তুলনা না করলেও একটা যে সুষ্ঠু শৃঙ্খল একটা পরিস্থিতি এখানে, রাস্তাঘাটে চলতে গেলে এমনকি একজন অন্ধ মানুষ তার সাদা লাঠিটি হাতে নিয়ে রাস্তা পার হচ্ছেন, অন্ধ মানুষ নিরাপদে কুকুরকে সঙ্গে নিয়ে, তার সঙ্গী হিসেবে যে কুকুর থাকে তাকে নিয়ে রাস্তা পার হচ্ছেন, রাস্তায় আওয়াজ শোনা যাচ্ছে যে এত মিনিট আপনি পথটা পারাপার করতে পারবেন, আর নিশ্চিন্তে তারা যাচ্ছেন, সেই রকম বিপর্যয়কারী দুর্ঘটনা এখানে দেখা যায় না। আর যানজটেরও প্রশ্ন ওঠে না, যানজট যদি কোনো সময় কোথাও দেখা যায় সেটাও কিন্তু খুব সুশৃঙ্খল ভাবে কাটিয়ে উঠে যায়,
সময়ের জন্য কোনো অ্যাক্সিডেন্ট হলে হয়,
সেটা
কোনো দুর্ঘটনা ঘটলে যানজট হয়, অন্য কোনো কারণে
প্রাকৃতিক দুর্যোগ হলে, গাছ পড়ে গেল বা মানে বন্যা হলো, তাছাড়া সাধারণত একটা মানে সুষ্ঠু পরিবেশে যখন সবকিছু শান্ত নিয়ম মাফিক চলছে সেইখানে প্রতিনিয়ত এই রকম দুর্ঘটনা, এবং বাস চালক দেখা যাচ্ছে যে তার বয়স যথেষ্ট হয়নি, কোনো প্রশিক্ষণ নাই, সেই ধরনের এখানে ঘটনা তো
একেবারেই
শোনাই যাবে না এবং চিন্তাই করা যাবে না।
আচ্ছা, তো বাংলাদেশের এই আন্দোলনের প্রেক্ষিতে একটি আইন হয়েছে, মন্ত্রিপরিষদ পাশ করেছে, যেটি বলা হচ্ছে যে সড়ক পরিবহন আইন, যাতে বলা হচ্ছে যে দুর্ঘটনায় মৃত্যুর সর্বোচ্চ সাজা 5 বছর কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়দণ্ড এবং সর্বোচ্চ 5 লাখ টাকার জরিমানা, এরকম একটি সড়ক পরিবহন আইন হয়েছে এই আন্দোলনের ফলশ্রুতিতে। আর যদি এরপরে তদন্ত করে দেখা যায় যে এটার দোষ ছিল, এটা উদ্দেশ্যমূলকভাবে দুর্ঘটনা ঘটানো হয়েছে, সেই ক্ষেত্রে হয়তো মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে, এরকম বিধান রেখে আইন করা হয়েছে। এবং এই আইন নিয়ে ইতিমধ্যে নানান ধরনের তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা শুরু হয়েছে। রোজিনা ইসলামের কাছ দিয়ে আমরা শুরু করি যে এই বাংলাদেশের ট্রাফিক আইন সপ্তাহ চলছে, এটাও আরেকটি বিষয়, তো রোজিনা ইসলাম বলবেন যে এর প্রেক্ষিতে
কি ট্রাফিক সপ্তাহ যে চলছে সেখানে কিন্তু কিশোর তরুণরা আবার সাহায্য,
রোভার স্কাউটরা অংশ নিচ্ছে
এবং তারাও ছাত্রছাত্রী সবাই আসছে এবং সুশৃঙ্খল ভাবে এই ট্রাফিক সপ্তাহ মানে পালিত হচ্ছে।
আচ্ছা, এই আন্দোলনের প্রেক্ষিতে আমরা কি পেলাম, কি হারালাম?
আমরা আসলে পেয়েছি, আবার অনেক হারিয়েছি, কারণ এখন যে হামলা, গুলি, আহত এবং নিহত বা নিরাপদ সড়কের রাস্তায় যে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা যারা ছিলেন, আজকে আপনি বাংলাদেশের পত্রিকাগুলো খেয়াল করে দেখবেন যে এটা ইউনিভার্সিটি পর্যন্ত চলে গিয়েছিল এবং ইউনিভার্সিটির অনেক ছেলে মেয়ে গ্রেপ্তার হয়েছে, যাদের বাবা মাদের চোখে জল। তো ঘটনা আসলে এখন পর্যন্ত এই পর্যায়ে পৌঁছেছে, এই তাড়াহুড়োর মধ্যে আসলে আইনটি পাস হয়েছে। আইনটি থেকে আমি শুরু করতে চাই, ফকির সেলিম যেটা বললেন যে একটা আইন হয়েছে যেখানে 5 বছরের সাজা বলা হয়েছে এবং বলা হয়েছে যে ঘটনা তদন্ত করে যদি প্রমাণ হয় যে তিনি এটার সাথে খুনটি তিনি করেছেন, তাহলে সেটা মৃত্যুদণ্ড হবে। কিন্তু ইন্টারেস্টিংলি আইনে এটা কোথাও, মানে আইনের কোথাও এই বিষয়টা উল্লেখ করেনি। আপনারা দেখেছেন যখন আইনটি পাস হবে, আগের দিনই আমি আসলে আইনটা পেয়েছি এবং আইনটা নিয়ে নিউজ করতে গিয়ে আমি দেখেছি আসলে তেমন কোনো পরিবর্তন আইনে আসেনি। বরং আগে সাজা ছিল মানে 1985 সালের দিকে সাজা ছিল 3 বছর, তারপরে এই ধরনের ঘটনা বাড়ার কারণে হাইকোর্টে একটা রিট হয়েছিল, ওই রিটে বলা ছিল যে এই সাজা 7 বছর থাকবে, এবং 7 বছর থেকে তারপরে তো আর আইনটা পাস হয়নি। যেদিন এই ঘটনা দুর্ঘটনাটা ঘটলো তার পরদিনই ক্যাবিনেট ছিল, ক্যাবিনেট থেকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে 1 সপ্তাহের মধ্যে এই আইনটি উঠাতে হবে এবং পাস করাতে হবে। এবং এই আইনের ক্ষেত্রে আসলে বিশাল ঘটনা ঘটেছে, যে আইনটি একটা প্রস্তাব পাঠিয়েছে আইন মন্ত্রণালয়ে, আইন মন্ত্রণালয় আবার একটি কমিটি করেছে, কমিটি মতামত দিয়েছে, সেই মতামতের ভিত্তিতে এই আইনটি প্রণয়ন করা হয়েছে। ওইখানে আমরা দেখলাম কি যে 5 বছর, কিন্তু নির্দিষ্ট করে আসলে কোথাও বলা নেই যে চালক যখন চালকের দায়ী থাকলে বা চালকের বিরুদ্ধে যখন মামলা করবে বা তদন্ত হবে, যখন প্রমাণ হবে তখন তাকে 302 ধারায় তার বিরুদ্ধে মামলা দেওয়া হবে। আসলে এইটা অনেকদিন ধরে চলতেছে। আমি যদি আপনাকে একটু ফিরে দেখতে বলি যে 2013-14 সাল যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মহিউদ্দিন খান আলমগীর, তখনই নৌমন্ত্রী একদল পরিবহন নেতাদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছিলেন, কারণ তখন 302 ধারায় 5 জন চালকের বিরুদ্ধে মামলা হয়েছিল। 302 ধারায় সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, মানে খুনের মামলা। তখন উনি এটাকে যেন 3-4 নেওয়া হয়, 4 হচ্ছে যে এই শাস্তিটা, তখন 3 বছর আর কি সর্বোচ্চ সাজা, তো 5,000 টাকা জরিমানা ছিল। তো ওই ওই জন্য তারা মিটিং করে, এবং পরবর্তীতে এই সরকার আসার পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সময় তারা একটা প্রজ্ঞাপন জারি করে যে এখন থেকে চালকের বিরুদ্ধে আর 302 ধারায় কোনো মামলা করা যাবে না, 304-এর খ ধারায় করতে হবে। আলটিমেটলি কিন্তু সেটাই রয়ে গেল, মানে এই আইনটা পাস করলো 304-এর খ ধারায়। তো যেটা ছাত্রদের দাবি ছিল যে 302 ধারায় মামলা হতে হবে, আমরা আমরা বলি না যে এটা মানে চালক কাউকে ইচ্ছাকৃত ভাবে মারে।
আসলে চালক যদি, রোজিনা এখানে একটি কথা আছে, চালক উদ্দেশ্যমূলক ভাবে কাউকে মারছে বা কিছু, সেটা প্রমাণ করাও তো কঠিন। আর সেটা কিভাবে প্রমাণ করবে যে একজন চালক যেভাবেই হোক যে কাউকে যদি সে মারতে চায়ও, আমি অনেক সময় ভেবে দেখি যে হ্যাঁ একজন কাউকে খুন করার উদ্দেশ্য নিয়ে গাড়িটা তার উপর চাপিয়ে দিল বা নিয়ে গেল, কিন্তু সেটা কিভাবে প্রমাণ হবে যে সে তাকে খুন করার জন্য চলে গিয়েছিল? এটা প্রমাণ আইনের অধীনে প্রমাণ করা অত্যন্ত কঠিন।
আইনে যদি আপনি এই বিষয়গুলো মানে একটু বিশ্লেষণ করে না দেন, তাহলে তো চালক 2 দিন পরে জামিন দিয়ে বের হয়ে আসবে
একেবারেই,
এবং আর যেটা এখন ইন্টারেস্টিং, আমি যখন এই আইনটি তৈরি করছিলাম তার যার পরদিন ক্যাবিনেটে ওঠার কথা, আমি দেখলাম যে মনজিল মোর্শেদ বাংলাদেশের একজন উনি দেখছিলাম যে ক্যাবিনেট সেক্রেটারি এবং স্বরাষ্ট্র সচিবের কাছে উনি গিয়েছেন, এবং ওনাদের যে হাইকোর্টে যে একটা রিট ছিল আইন নিয়ে যে 7 বছর সাজা হতে হবে বা 10 বছর, সেই রিট গুলো ওনারা মনে করিয়ে দিতে চেয়েছেন। এখন ওই রিটটাকে আপনারা আমলে না এনে ওনারা যে আইনটা করলেন এবং 5 বছর সাজা রাখলেন, আমি বারবার সবচেয়ে বেশি মানে আমার কাছে ইয়ে লেগেছে যে মানে আইনমন্ত্রী ব্রিফিং এ যে কথাগুলো বললেন, মানে ব্যাখ্যা দিয়ে যে আমরা এরকম করেছি যে সাজা মানে যদি প্রমাণিত হয় তাহলে মৃত্যুদণ্ড, এই কোনো বিষয় কিন্তু আইনে নেই। আইনে জাস্ট ক্লিয়ারলি বলা আছে যে নিরাপদ সড়কের দাবিতে মানে যদি যে আইনটি হয়েছে সেটা হচ্ছে যে আইনি বেপরোয়াভাবে বা অবহেলা করে গাড়ি চালানোর কারণে কেউ গুরুতর আহত বা নিহত হলে মামলা হবে দণ্ডবিধি 304 ধারায়, সাজা সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড বা সর্বোচ্চ 5,00,000 টাকা জরিমানা। মানে এখানে আপনার
আসলে একটি প্রাণের মূল্য যে কি হতে পারে সেটা বোধ হয় কেউই উপলব্ধি করছেন না কর্তৃপক্ষ মহলে, এবং যারা আইন প্রণয়ন করে কার্যকর করতে চাইছেন তাদের মনে কে আসছে জানি না। তবে আমার ধারণা যে রাজপথে নেমে একটা উত্তাল পরিবেশ, উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি না করে বিভিন্ন পর্যায়ে দাবি জানানো উচিত যে এই আইনটি সঠিকভাবে যথাযথভাবে প্রণয়ন করে তারপরে সেটা বাস্তবায়ন করা হোক, এবং মানে আশু পদক্ষেপ নেওয়া হোক জরুরি ভিত্তিতে। এই আইনটি যেমন প্রণয়ন করা হলো তড়িঘড়ি করে, অনেক ফাঁক ফোকর রেখে, সেগুলো সামলে নিয়ে আবার যথাযথভাবে করা হোক। অনেকের ভেবে দেখা উচিত, আজ যদি আমার ছেলে আমার মেয়ে এই মৃত্যুর সম্মুখীন হয় আমি কি দাবি নিয়ে যাব? একজন মা বাবা ভাই বোন তারা তাদের আত্মীয়কে হারানো, তাদের প্রিয়জনকে হারানোর পর কি দাবি নিয়ে তারা যাবেন, কার কাছে যাবেন? সুতরাং আইনটি তাদের জন্য, তাদের কথা ভেবেই করা উচিত, তাই নয়?
আর আইন মানার কথা
আমি একটু এক করতে চাই যে আপা, এখানে এই যে আইনটা হলো, এটা তো একটা দাবির মুখে হলো, আর এই দাবি নিয়ে কিন্তু আমাদের একজন
কিন্তু এটা তো কেউ জানি না যে নিজের মানে নিজের ঘরে না ঘটলে, নিজের পরিবারে না ঘটলে
দাবিটা শুরু করেছিলেন, এটা ঠিক। আচ্ছা, আপনি ট্রাফিক সপ্তাহের কথা যেহেতু উল্লেখ করলেন, বাংলাদেশে অ্যাক্সিডেন্ট গুলো হওয়ার কারণেই মৃত্যুর মতো ঘটনা ঘটে এবং তার কারণেই আন্দোলন হয় এবং দাবি দেওয়া গুলো ওঠে। রোকেয়া প্রথমেই আলোচনা শুরুতে বলেছিলেন যে এই দেশে সাধারণত ইচ্ছে করে দুর্ঘটনা ঘটে না, ট্রাফিক জ্যাম হয় না, এগুলো হয় একেবারে নিছক দুর্ঘটনা যখন ঘটে,
দুর্ঘটনা দুর্ঘটনাই, তো সেটা এড়িয়ে যাওয়া যায় না।
আমাদের দেশে আপা যে ট্রাফিক আইন অলরেডি আছে, আমি বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশে যে ট্রাফিক আইন অলরেডি আছে বা ছিল, সড়ক আইন, পরিবহন আইন আগে যা ছিল, সেগুলো কিন্তু ঠিকমতো মানা হতো না, যার কারণে দুর্ঘটনার সংখ্যা বেশি হতো।
সংখ্যা বেড়েছে, এখন তো জনসংখ্যা বেড়েছে, যানবাহন বেড়েছে, সুতরাং আরো দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে সেইভাবে।
এই দেশে সবাই আইন কানুন খুব সুন্দরভাবে শক্তভাবে মানেন,
এবং আরেকটি যে ট্রাফিক পুলিশকে যদি কেউ দেখে তখন গাড়ির গতিটি ওই 60 মাইল স্পিডে যাওয়ার সঙ্গে সঙ্গে যদি লেখা থাকে যে 50 বা 45, সেই তার নিচেই নেমে আসে।
পুলিশ দেখা বাদ দিলাম, এখন ডিজিটাল যুগে তো সব জায়গায় স্পিড
লিমিটার। আপনি আপনি চিন্তা করতে পারেন যে আমাদের দেশে 2018 সালে এসে এটা নির্দিষ্ট করা হয়েছে যে যে চালাবে তার বয়স 18 হতে হবে।
আমাদের ধারণার বাইরে, বহুদিন বাইরে থাকার পর, বিদেশে থাকার পর, শুধু যুক্তরাষ্ট্রে নয়, বাইরের বিভিন্ন দেশ দেখার পর আমার অবাক লাগে ভাবতে।
আচ্ছা, এবার আমরা একটু
আমাদের যারা সঙ্গে ট্রাফিকের
সাইদ রাহিমের কথা আগে শুনি, যে আপনি তো বাংলাদেশ আমেরিকান ট্রাফিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। নিউ ইয়র্ক সবচেয়ে টাফ জায়গা বিশ্বের সবচেয়ে ট্রাফিক,
এবং ট্রাফিক একেবারে মানে ওই জনসংখ্যার মতনই ট্রাফিক হতে সেরকম।
আপনার অভিজ্ঞতা একটু বলবেন।
আমি আমি আপনাকে একটু কারেকশন করে দিই, আমি বাংলাদেশ আমেরিকান ট্রাফিক অ্যাসোসিয়েশন, আমি NYPD নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট ট্রাফিক কন্ট্রোল ডিভিশনের প্রেসিডেন্ট।
আচ্ছা, ধন্যবাদ।
আমি হলো এখানে এর আগে ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমি সেকেন্ড টার্ম প্রেসিডেন্ট হলাম। সো আমি আপনাদের কথা শুনলাম, আমি এখানে 37 ইয়ার্স থাকি এবং আমি ড্রাইভ করি অলমোস্ট 32 ইয়ার্স। সো এবং আমি NYPD তে আছি অলমোস্ট 14 ইয়ার্স, এবং আপনি আমি এই পজিশনে হোল্ড করছি, আমি একমাত্র পুরো আমেরিকার ভিতর লেবার অর্গানাইজেশনে। আমার কোশ্চেন হলো যে দেখেন, আমি কিছুক্ষণ আগে আমার একটা মিটিং থেকে আসছিলাম যখন আপনাদের সরকার ভাই ফোন করলেন। আমি মিটিং থেকে আসার পথে আমি গাড়ি, আমার স্পিড ছিল একটু উপরে, ম্যানহাটন থেকে আমি আসতেছিলাম, স্পিড লিমিটটা একটু উপরে ছিল।
আপনি বলছিলেন বোধহয় মেয়র অফিস থেকে আসছিলেন আপনি?
ইয়েস, আমি, আমার মিটিং ছিল সিটি হলে। ইয়েস, সো আসার সময় এক মানে গ্রিন লাইট, লাইট কিন্তু আমার ফেভারে, আমার স্পিডও 5 মাইল বেশি ছিল। আমি আপনার দুইজন পেডেস্ট্রিয়ান, একটা একটা মা তার বাচ্চাকে নিয়ে রাস্তাটা ক্রস করতেছে, কিন্তু তার হলো ডোন্ট ওয়াক সিগন্যাল। আমি কিন্তু চলে যেতে পারতাম, আমি বাচ্চাটাকে মেরে দিয়ে চলে যেতে পারতাম, কি হতো, কিছুই হতো না, তার ফল, কিন্তু আমি তা করি নাই। আমার স্পিডটা আমি থাম করে সঙ্গে সঙ্গে রিডিউস করে ফেলে তাকে সেভ করছি। লাইট কিন্তু আমার ফেভারিট ছিল, হুইচ ইজ কল্ড অ্যাওয়ারনেস।
হ্যাঁ, মানুষকে সচেতন হতে হবে, নিজের বুদ্ধি বিবেক দিয়ে কাজ করতে হবে।
এক্স্যাক্টলি, আইন আপনি যদি প্রপারলি ইমপ্লিমেন্ট না করেন, আইন আমাদের দেশে আছে কিন্তু ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। আমাদের এখানে দেখেন স্কুলের কাছে, আমাদের নতুন মেয়র ডি ব্লাজিও যখন প্রথমবার মেয়র হলো, গভর্নরকে বলল যে স্কুল জোনে প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছিল, বিকজ এরা স্কুল সেফটি জোনে যে ওভার স্পিডে গাড়ি চালাচ্ছে, প্রচুর মারা যাচ্ছিল। সঙ্গে সঙ্গে লেজিসলেটররা, স্টেট লেজিসলেটর, সিটি লেজিসলেটররা বসে স্পিড রিডিউস করে দিল, ক্যামেরা বসালো, এবং তারপর তারা প্রপারলি ইমপ্লিমেন্টেশন করছে। এটা অনেকে আপনারা জানবেন, এটাকে বলে কুইন্স ব্লুবার্ড। এখন এটা মানে অ্যাক্সিডেন্ট রেট রিডিউস হয় অনলি 3%, ইট ওয়াজ বিফোর লাইক 80%। তো এই জিনিসগুলো আমাদের করতে হবে। নিউ ইয়র্ক সিটিতে বা আমেরিকার কোথাও শ্রমিক ইউনিয়ন মালিক সমিতি নাই, শ্রমিক সমিতি নাই, এগুলা নেই, এগুলা থেকে বের করে দিতে হবে। কোনো ড্রাইভার ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করে না, কিন্তু যখন অ্যাক্সিডেন্ট হচ্ছে দেশের প্রচলিত আইনে তাদের বিচার হতে হবে, এবং যে আইনটা স্ট্রিক্টলি ইমপ্লিমেন্টেশন করতে হবে। ট্রাফিকের জন্য আমেরিকাতে নিউ ইয়র্ক সিটিতে সেপারেট অ্যাডমিনিস্ট্রেটিভ জাজ আছে যারা শুধু ট্রাফিক আইনে বিচার করে, এবং এই বিচারগুলো এত দ্রুত হয়। আমি কিন্তু আইনের ছাত্র, আমি বাংলাদেশ থেকে আমি আইনে পড়ে এসেছি। তো আমাদের দেশে এইগুলো নেই। আপনি আমাদের দেশে আইন আছে কিন্তু আইনের সঠিক প্রয়োগ হচ্ছে না। যখন
এটা তো সবসময় বলা হয় যে আইন অনেক আছে, আইনের ফাঁক ফোকর অনেক আছে, কিন্তু আইনটা কার্যকর বেলায় মানে কার্যকর করার বেলায় অনেকের দেখা যায় যে অবহেলা, এবং তারা নীরব থাকেন, তারা নিশ্চুপ থাকেন, অনেকে এটা প্রয়োগ করতে জানেন না বা করতে চান না।
প্রয়োগের সঙ্গে জড়িত একজনের সঙ্গে
অনেক ব্যাপার আছে যে গাড়ির, আমি যখন প্যাসেঞ্জার আমি ছাদে উঠবো না, আমি হ্যান্ডেল ঝুলে থাকবো না,
এগুলো তো সচেতনতার ব্যাপার। আচ্ছা গোলাম কিবরিয়া অনুর কাছে আমি একটু আসি। আপনি তো মানে এই ট্রাফিক আইন প্রয়োগের সঙ্গে জড়িত, আমাদের দেশে মানে বাংলাদেশে কি কারণে ট্রাফিক আইন কিংবা অন্যান্য সড়ক পরিবহনের যেসব আইন আছে প্রয়োগ হচ্ছে না, আপনারা কিভাবে প্রয়োগ করেন, এই শিক্ষা কিভাবে আপনারা পরামর্শ হিসেবে দিতে পারেন? সাইদ রহিম আপনার কাছে একটু পরে আসছি, আমি
গোলাম কিবরিয়ার
কাছে একটু বক্তব্য শুনি, তারপরে আবার আপনার কাছে আসছি। জি
ধন্যবাদ ফকির, ধন্যবাদ। আমি আপনারই শহরের ছেলে, জিরাইদার ছেলে। আমি 30-35 বছর এই দেশে আছি, 20 বছর এই এনফোর্সমেন্টের সাথে জড়িত। মূল জিনিসটা আপনি যত আইনই করেন না কেন, সেই আইনটা সচ্ছল থাকে এবং ফাঁক ফোকরও থাকে, কিন্তু প্রয়োগ যারা করবে তাদেরকে যদি ফ্রিলি করতে না দেন সেটা হবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে সড়ক ও জনপথ যোগাযোগ মন্ত্রণালয়, দুটো মন্ত্রণালয় আছে, আইন মন্ত্রণালয়, রাইট? এই যে সমন্বয় এবং একটা সড়ক বা যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী হয়ে তিনি ওই ইউনিয়নের প্রেসিডেন্ট, আপনি তাদের কাছ থেকে কি করবেন? একটা একটা ড্রাইভার কখনো চায় না অ্যাক্সিডেন্ট করতে, কেউ চায় না, অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। তারপরে অ্যাক্সিডেন্ট কেন হচ্ছে? সড়কের এবং মানুষের অনবদ্যতা, তারা অতি দ্রুত চলে যাবে। কেন দ্রুত চলে যাবে? আমি 2 ঘন্টা ট্রাফিক জ্যামে পড়েছিলাম, আমার ক্যাপাসিটি আছে 1 মন, আমি যদি 2 মন ঘাড়ে নিয়ে আমার ঘাড়টা ভেঙে যেতে পারে। রাস্তার ক্যাপাসিটি আছে 1 লাখ, আমার গাড়ি হচ্ছে 6 লাখ, তাহলে কি করতে হবে? রাস্তা আমাকে বাড়াতে হবে। আর এই যে ছোটমণিরা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কি হাও দশা রাস্তায় চলছে, আপনার খেয়াল আছে মনে হয় যে সাভারে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল বালুর গাড়ি অথবা মাটির গাড়ি উল্টো দিক দিয়ে আসে মেরে দিয়ে মানুষ মেরে ফেলাইছিল, তার রুয়াইটের আকুতেই সেই ড্রাইভারকে কোর্টে নিয়ে হলো, সমস্ত যানবাহন বন্ধ হয়ে গেল। এই কেন? আমি আমার একটা অভিজ্ঞতা বলি, আমার আত্মীয় গত 16 তারিখে বাংলাদেশ থেকে আসছে, পাটুরিয়া ঘাটে তার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে ইউনাইটেড মেডিকেলে রাখা হয়েছে, 7 দিন রাখার পরে তারা বলছে পা কেটে দিতে হবে। আমি রাইট অপারেটে তাকে এখানে নিয়ে আসছি, সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে প্রেসবিটেরিয়ান, নিউ ইয়র্ক প্রেসবিটেরিয়ানে, তার সমস্ত টিস্যুগুলো ছিঁড়ে গেছে এই মোটর অ্যাক্সিডেন্টে। আজকে মানুষ অসহায়। আইন আপনাদের আরো খেয়াল আছে, আলগোর ভাইস প্রেসিডেন্ট থেকে প্রেসিডেন্ট নমিনেশন নিয়ে নির্বাচন করছিল, ঠিক তার নির্বাচনের 1 মাস পরে সে নর্থ ক্যারোলিনা দিয়ে ওভার স্পিডে যাচ্ছিল, পুলিশ হাইওয়ে পুলিশ তাকে ধরছে ওভার স্পিডের জন্য, তাকে টিকিট দিয়েছে। এইটা যদি বাংলাদেশে,
এবার তো বাংলাদেশের ছেলে মেয়েরা দেখিয়ে দিয়েছে, মন্ত্রীদের ধরেছে, তারা বড় বড় লোকজনদেরকে ধরিয়ে দিয়েছে। আচ্ছা
তোকে আঙুল দিয়ে দেখে দেখো, একটা আবেদন, যারা এই আন্দোলন করতেছে সাপারা তাদেরকে কম্পনসেট করো, যাদেরকে এখনো জেলে নেওয়া হয়েছে তাদেরকে ছেড়ে দাও। যদি কেউ ইচ্ছাকৃত ভাবে যে গুজব বা অন্য কিছু খোলা পানিতে মাছ শিকার করতে চায় তাদেরকে শনাক্ত করো, এইটা আমার বিশেষ আবেদন সরকারের প্রতি, যোগাযোগ মন্ত্রণালয় এবং সড়ক ও জনপথ মন্ত্রণালয় এটা আরো অ্যাক্টিভ হতে হবে।
জি, অসংখ্য ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। আমি বলছিলাম যে বাংলাদেশের ট্রাফিক সপ্তাহ উপলক্ষে এবং এই আন্দোলন পরবর্তী যে প্রভাব সারা দেশে পড়েছে ঢাকা ছাড়াও,
চিটাগাং
আমাদের একজন সহকর্মী আছেন শাকিল, একটা রিপোর্ট পাঠিয়েছে, আজকেই একটা রিপোর্ট পাঠিয়েছে।
শাকিলের রিপোর্ট শুনবো নাকি তার সাথে কথা বলবো?
শাকিলকে আমরা নিয়েছি,
শাকিল লাইনে আছে। আচ্ছা, আমরা রিপোর্টটা শুনে নি।
ট্রাফিক আইন মেনে চলবো, যানজট মুক্ত শহর গড়ব, এই স্লোগানে ট্রাফিক সপ্তাহ পালিত হচ্ছে চট্টগ্রামে। এ কর্মসূচিতে নায়কের ভূমিকায় রোবার স্কাউট সদস্যরা, রোবার স্কাউটের অন্তত 500 কিশোর সদস্য সড়কে শৃঙ্খলা ফেরাতে দায়িত্ব পালন করছেন এবং ট্রাফিক পুলিশকে সাহায্য করছেন। কিশোররা চালক ও পথচারীদের মাঝে সচেতনতা যেমন সৃষ্টি করছেন, পথচারীদের রাস্তা পারাপারে সাহায্য করছেন, ক্লান্ত চালকের রিক্সা ঠেলে এগিয়ে দিচ্ছেন। ভর দুপুরে রৌদ্রতাপে সড়ক জুড়ে কিশোরদের এই দুরন্তপনা নজর কেড়েছে সাধারণ মানুষের।
রোবার স্কাউটিং মানে স্বেচ্ছাশ্রম করা। আমরা বরাবরের মতো এবার আমরা ট্রাফিক সপ্তাহ উপলক্ষে স্বেচ্ছাশ্রম করছি, মানুষকে সাহায্য করছি, ট্রাফিক রুল সম্পর্কে সবাইকে বিষয়টা অবগত করছি। সড়কের এই যে একটা বিশৃঙ্খল ছিল কিছুদিন ধরে, এই পরিস্থিতিটা থেকে যেন আমরা উত্তরণ হতে পারি, তার জন্য আমরা যেন পুলিশদের পাশাপাশি যেন সহযোগী হিসেবে একটু সেবা দিতে পারি, এটা আমাদের মূল লক্ষ্য।
চলমান কর্মসূচিতে চট্টগ্রাম বিভাগে অন্তত 10,000 বেশি মামলা হয়েছে, আটক হয়েছে কয়েক হাজার গাড়ি। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পর এই ট্রাফিক সপ্তাহ কিছুটা হলেও সড়কে ধরে রেখেছে শৃঙ্খলা। এই শৃঙ্খলা স্থায়ী করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার কুসুম দেওয়ান।
একটাই শুধু অনুরোধ থাকবে, আপনারা যখন গাড়িতে উঠবেন তার পূর্বে একটু দেখে নেবেন যে আপনাদের সমস্ত গাড়ির যাবতীয় কাগজপত্র সাথে আছে কিনা, মানে সাথে অবশ্যই লাইসেন্স।
চট্টগ্রামে নিবন্ধন ছাড়া চালক ও গাড়ির সংখ্যা প্রায় লাখের কাছাকাছি। সবাই আইন মেনে চলাচল করলে সড়ক নিরাপদ হবে বলে প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা। 5 অগস্ট শুরু হওয়া ট্রাফিক সপ্তাহ শেষ হবে 11 অগস্ট। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
বাহ,
চমৎকার রিপোর্ট দিয়েছে। এবং কিশোর তরুণরা যে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তার একটা চিত্র আমরা বুঝতে পারলাম তার এই বক্তব্য থেকে।
মানে এই আন্দোলনের পরপরই ট্রাফিক সপ্তাহ যেহেতু
পর্যাপ্ত পরিদর্শকের ব্যবস্থা করা, দুর্ঘটনায় ক্ষতিপূরণ দিতে তহবিল যেটা গঠন ও ট্রাস্ট গঠনের উদ্যোগ সময় উপযোগী এবং প্রশংসনীয় হলেও অবশ্যই এখন যেটা করা হচ্ছে ট্রাস্টি বোর্ডে, কিন্তু সেই ট্রাস্টি বোর্ড যখন গঠন করা হচ্ছে সেখানে সরকারের কর্মকর্তারা থাকবেন, পরিবহন খাতে জড়িত মালিক শ্রমিকদের নিয়ে এই বোর্ড যদি গঠন করা হয়, সেটাই করা হচ্ছে, তাহলে কিন্তু সেটা আবার মানে পক্ষপাত দুষ্ট হয়ে যাবে।
হ্যাঁ, না কিন্তু এই যে বিআরটিএ শৃঙ্খলা, ট্রাফিক শৃঙ্খলা আনা এবং বিআরটি এর ভিতরে একটা সমন্বয়হীনতার অভাব রয়েছে, যার কারণেই এই ট্রাফিক সেক্টরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যানজট সহ অনিয়ম লেগেই থাকে। তো এইগুলো কিভাবে ঠিক করা যায়? আমার মনে হয় যে
মালিক শ্রমিকের স্বার্থ যদি জড়িত থাকে, সরকারি কর্মকর্তারা জড়িত থাকবেন, মালিক শ্রমিকেরও অংশ থাকবে, কিন্তু নিরপেক্ষ কিছু মানুষজন ট্রাস্টি বোর্ডে থাকতে হবে, তা না হলে সেই পক্ষপাতিত্ব আবার থেকেই যাবে এবং যারা অপরাধ করছেন বা এই দুর্ঘটনার জন্য দায়ী তারা কিন্তু তাদের নিজেদের দোষ স্বীকার করবেন না এবং জোর দিয়ে অন্যের ঘাড়ে দোষ চাপাবেন যে সে জোর করে রাস্তা পার হচ্ছিল বা গাড়ির কোন ত্রুটি দেখা দিয়েছিল, অনিচ্ছাকৃত ভাবে এটা ঘটে গেছে দুর্ঘটনা। সেটা তো সবসময় মানে বলা উচিত নয় এবং সেটাকে গ্রহণযোগ্য হতে পারে না।
আমরা কি আপা শাকিলের কাছ থেকে একটু সরাসরি শুনবো এখনকার অবস্থা বিশেষ?
হ্যাঁ, এই মুহূর্তে শাকিল, হ্যালো।
হ্যাঁ, আপনাকে ধন্যবাদ
শাকিল। আমরা জানতে চাচ্ছি যেটা সেলিম বললেন, সেলিম তুমি আসলে কি?
আমরা তো রিপোর্টটা শুনলাম, রিপোর্টে তো মোটামুটি একটা প্রতিফলন পাওয়া গেল যে আন্দোলনে, এই বাচ্চাদের আন্দোলনের পরে এবার সরাসরি ট্রাফিক সপ্তাহ হওয়ার কারণে অন্যরকম চিত্র, অন্যান্য বারের চেয়ে ট্রাফিক সপ্তাহ এবার খুব জোরে সোরে পালিত হচ্ছে। এবং হ্যাঁ, তো এখনকার অবস্থা কি, আপনি যদি এক বছর আগের সাথে এবারকার ট্রাফিক সপ্তাহ তুলনা করেন, চট্টগ্রাম কেমন?
অনেক ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আমরা অতীতেও ট্রাফিক সপ্তাহগুলো দেখে এসেছি, তো ওগুলো এবং এই ট্রাফিক সপ্তাহের মধ্যে একটা অনেক ফারাক লক্ষ্য করা গেছে। কারণ হচ্ছে যে সম্প্রতি একটা শিক্ষার্থীদের যে আন্দোলন ছিল নিরাপদ সড়ক চাই এই প্রতিবাদে, তো এটার একটা প্রতিফলন কিন্তু এই তাদের ট্রাফিক সপ্তাহে পড়েছে। কারণ হচ্ছে কি, এখনো মানুষের মধ্যে ওটার একটা প্রভাব আছে, সড়কেও এটা আছে, যারা মালিক শ্রমিক যারা গাড়ি চালায় তাদের মধ্যে এটা আছে। আর এই জন্য এবারের যে ট্রাফিক সপ্তাহ এটাতে কিন্তু আমি যেটা দেখলাম চট্টগ্রামের অন্তত 16টি পয়েন্ট শহরের মধ্যে গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো ছাড়াও শহরের আশেপাশে এবং চট্টগ্রামের বিভিন্ন জেলা শহরগুলোতেও এই যে ট্রাফিক পুলিশের সাথে রোভার স্কাউটরা অনেক দায়িত্ব পালন করেছে, এজন্য এবার কিন্তু কেউকে ছাড় দেওয়া হচ্ছে না। সবারই কাগজপত্র চেক করা হচ্ছে, ড্রাইভিং লাইসেন্স চেক করা হচ্ছে। আগে কিন্তু একসময় ফোনে কারোর সাথে কথা বলে দেওয়া হতো, সে পার পেয়ে যেত। এখানে একটা বিশাল গ্যাপ আছে। এটা ঠিক এরকম এই যে মালিক শ্রমিক, মালিক শ্রমিকদের সাথে বিআরটিএল বা এই যে প্রশাসনের একটা যোগসূত্র থাকে। এখানে বলা হচ্ছে অন্তত এই চট্টগ্রামে অন্তত লক্ষাধিক এই যে কাগজপত্রবিহীন গাড়ির ড্রাইভার এগুলো আছে, তাদের সাথে একটা প্রশাসনের সাথে একটা সমন্বয় থাকে, কিভাবে তারা চলবে, এটার বিশাল একটা হয়তো চাঁদার লেনদেন হয়। তো এবার কিন্তু এটা হচ্ছে না, কেউ পার পাচ্ছে না। প্রতিদিনই গড়ে অন্তত 1,000-এর উপরে মামলা হচ্ছে, কিন্তু এর আগের ভারের যে ট্রাফিক সপ্তাহগুলো ছিল তখন কিন্তু এত মামলা হয়নি।
না, যেমন এটা 58,500 বেশি হয়েছে মামলা, অবশ্যই এটা মানে ট্রাফিক সপ্তাহ এখনো মানে পুরো হয়নি, 3-4 দিনের মধ্যেই এটা হলো। তো এটা একটা তো বিরাট ব্যাপার, লক্ষণীয় ব্যাপার। তার মানে যখন ট্রাফিক সপ্তাহ পালন করা হয় তখনও কিন্তু এই সব আইন লঙ্ঘন করা হয় এবং নানান বিপর্যয় ঘটে, দুর্ঘটনা ঘটে, সেগুলো কেউই উল্লেখ করে না এবং কেউ পাত্তা দিতে চায় না আর কি, কোনো কিছু মানে না। সেলিম, এখানে কয়েকজনের আমি দেখছি যে ফেসবুকে আসছে,
ফেসবুকে অনেকে মন্তব্য করছে,
কয়েকজনের নাম আমরা বলে দিই,
মন্তব্য বলি। ইশরাত আলী লিখেছেন, ট্রাফিক আইন মানতে ও মানাতে রাস্তার খানাখন্দ ঠিক করতে হবে, সাথে সাথে শ্রমিকদের ন্যায্য বেতন দিতে হবে। আপনার সঙ্গে আমরাও একমত, আমরা
সম্পূর্ণ একমত।
হ্যাঁ, এই ব্যাপারে কথা শুনবো রজিনা ইসলামের। তারপরে নিজামউদ্দিন লিখেছেন, ব্যক্তিগত একটি মন্তব্য করেছেন, আমি ওই ছাত্র আন্দোলন নিয়ে পক্ষাপক্ষী হওয়ার ব্যাপারে তিনি লিখেছেন। ইশাতারি লিখেছেন, বাস হেল্পারদের রাত্রে শোয়ার জায়গা নেই। আরো নুরুল ইসলাম মুজিব লিখেছেন, দুর্ঘটনার জন্য চালক মালিক বাহন রাস্তা পুলিশ বিআরটিএ পথচারী মন্ত্রণালয় সবাই কম বেশি দেয়। আপনার এই বক্তব্যে আসলে উঠে এসেছে পুরো চিত্র। এমডি হাসান, জয়ন্ত হৈমন্তী, আকবর হায়দার কিরণ লিখেছেন, লিজি রহমান আপার জন্যই কুইন্স বুলেভার্ডে বাইক লেন রয়েছে তার ছেলে মারা যাওয়ার পর।
এই
যে একটু আগে সাইদ সাহেব বলছিলেন যে কথাটি, সাইদ রহিম, যে কুইন্স বুলেভার্ডের একটি জায়গাতে বাইক লেন করা হয়েছে। হ্যাঁ, আমাদের লিজি রহমান
সেই মায়ের দাবি নিয়ে তিনি এগিয়ে এসেছেন, তার ছেলের ছবিটি আমার কাছে এখনো আছে এবং তিনি একটি আন্দোলন শুরু করেছিলেন তার ছেলের এই,
তার প্রেক্ষিতে এটি শেষ পর্যন্ত ইমপ্লিমেন্ট হয়েছে। মুনির আহমেদ লিখেছেন, সড়ক পরিবহন আইনের যথাযথ প্রয়োগ হলে দুর্ঘটনা কমতে পারে, আপনার কথা সঠিক। গৌতম পাল, নুর ইসলাম মুজিব, শঙ্কর হালদার, রাজ আনোয়ার, লিয়াকত আলী, অজয় কুমার সরকার, অনেকেই আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আজকের এই আলোচনায়। আমি আমার মনে হয়
সবাইকে ধন্যবাদ। আপনারা শুনুন আমরা কি আলোচনা করছি, আপনাদের কোনো মন্তব্য বক্তব্য থাকলে অবশ্যই জানাবেন।
4 মিনিটের মতো সময় আছে, আমার মনে হয় সাইদ রহিমের কাছে একবার 1-1.5 মিনিটের মতো শুনে তারপরে চলে যাব রজিনা ইসলামের কাছে। জি বলুন
সাইদ রহিম।
আমি 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 লতে ট্রাফিক আইনে যাচ্ছি না। আমার কোশ্চেন হলো যে, আমি যদি কালকে মনে করেন, আমি নিউ ইয়র্কের কথাই বলি, সিটি হলে যে যাই মেয়রের সঙ্গে বসি, যদি বলি আমার বাংলাদেশের সড়ক নিরাপদ না, ইট ডাজন্ট লুক গুড টু মি এন্ড ইট ডাজন্ট, ইউ নো, এটা আমার দেশের জন্য খারাপ। এর জন্য যখন কোন সড়ক হয় অবশ্যই সেই সড়ক নিরাপদ, সেই সড়কের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হলো রাষ্ট্রের এবং পুলিশ ডিপার্টমেন্টের, যেটা পৃথিবীর সব জায়গায়। দ্বিতীয়ত, ট্রাফিক সপ্তাহের কথা বলতেছেন, এই ট্রাফিক সপ্তাহ 1 সপ্তাহ পরে শেষ হয়ে যাবে, তারপরে কি হবে? তারপরে কি হবে বলেন? এটা দিয়ে না, আপনি যে আইনগুলা আছে এগুলাকে স্ট্রিক্ট এনফোর্স করতে হবে এবং মানুষকে বলতে হবে তোমরা ট্রাফিক ল ভায়োলেট করো না। সেকেন্ডলি, কালকে আমি একটা কথা শুনলাম বাংলাদেশের, আমি জানি না এটা সত্যি না মিথ্যা, বাংলাদেশে যে সমস্ত বাসগুলা রাস্তায় চলে, অনেক দামি দামি বাস, সেইগুলা বাসের ম্যাক্সিমাম বাসের ওনার ওনার না বেনামি ওনার, যারা ল এনফোর্সমেন্টের লোক, যারা লেজিসলেটর এবং গভর্নমেন্টের খুব উপর লেভেলের লোক, এই বাসগুলা যখন অ্যাক্সিডেন্ট করে তখন ধরা পড়ে, কোন লেভেল থেকে তদবির করে ছাড়িয়ে নিয়ে আসা হয়।
জি, এই সচেতনতাই
একটা ব্যাধির মতন, এটি একটি রোগের মতন, মানে সমাজের মধ্যে রয়েছে, এটা সামাজিক ব্যাধি।
অসংখ্য ধন্যবাদ সাইদ রহমান।
আমরা রোজিনার কাছে সবশেষে রোজিনার কাছে ফিরে যাই।
হ্যাঁ, যে কথাটা ওই আপনাদের ফেসবুকে একজন বলেছেন যে হেল্পারদের শোয়ার জায়গা নাই, আমরা এটা তো একমত। আমরা আসলে জানতাম না যে এই আইনে দেখলাম যে আসলে তাদেরও কর্মঘন্টা নির্দিষ্ট করা ছিল না, যে কারণে দেখা যাচ্ছে যে একজন এক টানা তিন দিনও গাড়ি চালাচ্ছে। তো এইটাও আসলে দুর্ঘটনার একটি বড় কারণ। দ্বিতীয়ত, এই আন্দোলন শুরু হওয়ার পর থেকে দেখা গেছে যে আপা যে কথাটুকু বলেছিলেন যে বিআরটিএ গাড়ির কাগজপত্র তৈরি একটা হিট লেগেছে বিআরটিএতে, এবং আমাদের একটি অনুসন্ধান আছে প্রথম আলোর যে একটা নিউজ আমরা করেছি, সেখানে আমরা বলেছি যে সড়ক দাপিয়ে বেড়াচ্ছে 9 লাখ ধোয়া চালক। তার মানে হচ্ছে যে একদিকে অদক্ষ লাইসেন্সবিহীন চালক, অন্যদিকে ত্রুটিপূর্ণ ফিটনেসবিহীন যানবাহন, এই দুই মিলেই হচ্ছে সড়ক মহাসড়ক অনিরাপদ করে তুলেছে। এখন 9 লাখ ধোয়া চালক যদি থেকে থাকে, প্রতিদিন তো 5-6টা দুর্ঘটনা ঘটবেই।
যাই হোক, আমরা আশা করব যে বাংলাদেশের কর্তৃপক্ষ এবং সমাজ সচেতন মানুষজন এই কিশোর তরুণদের দাবির দিকে নজর দেবেন, সচেতন হবেন এবং দেশকে রক্ষা করবেন, জনগণকে রক্ষা করবেন, নিরাপদ সড়ক গড়ে তুলবেন।
আপনাদের সবাইকে আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।